ঘটনাবহুল 2015। 31শে ডিসেম্বরের সূর্যাস্তের মধ্যে দিয়ে কালের গর্ভে হারিয়ে যাবে এই বছরটি। কেমন ছিল বছরটি বাংলাদেশে, এ নিয়ে এবার একটি বিশেষ প্রতিবেদন, আর এটি পাঠিয়েছেন ঢাকা প্রতিনিধি আলী হাবিব।
বাংলাদেশে এই বছরটা শুরুই হয় প্রচণ্ড রাজনৈতিক উত্তাপ দিয়ে। এক বছর আগের বিতর্কিত যে নির্বাচনটিতে যোগ না দিয়ে সরকার ব্যবস্থা থেকে ছিটকে পড়ে দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, 5 জানুয়ারি সেই নির্বাচনের এক বছর পূর্তি পালন নিয়ে তারা ক্ষমতাসীন দলের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। 5 জানুয়ারি ঢাকায় একটি বড় সমাবেশকে কেন্দ্র করে তার 2 দিন আগে থেকে প্রশাসন কার্যত অবরুদ্ধ করে রাখে বিএনপি প্রধান খালেদা জিয়াকে। গুলশানের অফিস থেকে বের হতে না পেরে খালেদা জিয়া অব্যাহতভাবে একটি অবরোধ কর্মসূচি চালানোর ঘোষণা দেন। শুরু হয় দেশ জুড়ে টানা অবরোধ সহিংসতা। খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে দিবারাত্রি অবস্থান করতে থাকেন। এক পর্যায়ে ভবনটি থেকে পুলিশ অবরোধ তুলে নিলেও খালেদা জিয়া সেখান থেকে বেরিয়ে আসতে অস্বীকৃতি জানান। টানা 92 দিন সেখানে তিনি অবস্থান করেন। পুরো সময়টা বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়ে। রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায় শতাধিক মানুষ। বছরের শেষটাও হলো রাজনৈতিক উত্তেজনা দিয়ে। তবে সহিংসতা নয়, এটা ছিল নির্বাচনী উত্তাপ। বছর শেষ হওয়ার একদিন আগে বাংলাদেশে 200টির বেশি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নামে প্রার্থীরা। বহুদিন পর এই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থীদের নির্বাচনে লড়তে দেখা যায়। 2015 সালটি নিঃসন্দেহে মানুষের মনে থাকবে বাংলাদেশ জুড়ে চলা ভিন্ন মতাবলম্বী ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিদেশি নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা এবং এ ধরনের বেশ কয়েকটি হত্যাকাণ্ডের কারণে। 26শে ফেব্রুয়ারি সন্ধেবেলায় ঢাকার বাংলা একাডেমি বইমেলা থেকে ফেরার সময়ে আততায়ীর হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়। এ ঘটনায় মারাত্মক আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। অভিজিৎ রায় বাংলাদেশে দ্বিতীয় ব্লগার যিনি ভিন্ন মত প্রকাশের জন্য খুন হলেন। এরপর মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত আরো 3 জন ভিন্ন মতাবলম্বী ব্লগার খুন হন বাংলাদেশে। মার্চ মাসে খুন হন ওয়াশিকুর রহমান, মে মাসে অনন্ত বিজয় দাস, আগস্ট মাসে নীলাদ্রি চট্টোপাধ্যায়। আর অক্টোবর মাসের শেষ দিনে এসে ঢাকায় অন্তত 2টি প্রকাশনা সংস্থায় একযোগে হামলা করা হয়। প্রকাশনা সংস্থাগুলো থেকে অভিজিৎ রায়ের বেশ কয়েকটি পুস্তক প্রকাশিত হয়েছিল। এদিন জাগৃতি নামে একটি প্রকাশনা সংস্থার মালিক ফয়সাল আরেফিন দীপন তার কার্যালয়ে নৃশংস হত্যার শিকার হন। এবছর 1 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে অন্তত 2টি হামলায় প্রাণ হারান 2 জন বিদেশি নাগরিক। 28 সেপ্টেম্বর রাতে ঢাকায় গুলশানে আততায়ীর হামলায় নিহত হন চেজারে তাভেল্লা নামের এক ইটালীয় নাগরিক, আর 3 সেপ্টেম্বর রংপুরে নিহত হন কুনিও হোশি নামে এক জাপানি নাগরিক। কাছাকাছি সময়ে আরো কয়েকজন বিদেশি নাগরিকের ওপর হামলা হলেও তারা বেঁচে যান। এই সময়ে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে বিশ্বের অনেক দেশ। এমনকি হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর বাতিল করে এই বছর। এই বছর নজিরবিহীন একটি হামলার ঘটনা ঘটে ঢাকায়। শিয়া মতাবলম্বীদের পবিত্র দিন আশুরা উপলক্ষে আয়োজিত এক তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে ঢাকার পুরনো অংশে ইমামবাড়ায় এই হামলাটি হয় 23 অক্টোবর গভীর রাতে। বোমা হামলায় ঘটনাস্থলেই 1 জন নিহত হয়, আহত হয় 40%। যদিও বিশ্বের অনেক দেশেই শিয়া সুন্নিদের মধ্যেকার বিভেদকে রক্তক্ষয়ী সহিংসতায় রূপ দিতে দেখা যায়, কিন্তু ঢাকায় 400 বছরের ইতিহাসে কখনো সংখ্যালঘু শিয়া মতাবলম্বীরা কোনো হামলার শিকার হয়নি। শিয়াদের ওপর হামলা ইমামবাড়ায় ওই ঘটনাতেই থেমে থাকেনি। 26 নভেম্বর বগুড়ার শিবগঞ্জে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে মসজিদের মুয়াজ্জিনকে হত্যা এবং ইমাম সহ 3 জনকে আহত করে হামলাকারীরা। 4 ডিসেম্বর দিনাজপুরের কাহারোলে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কান্তজিও মন্দির প্রাঙ্গনে শতবর্ষের পুরনো এক মেলায় বোমা হামলা হয়। আর 10 ডিসেম্বর ওই কাহারোলেই কৃষ্ণ ভক্ত হিন্দুদের আরেকটি মন্দিরে একযোগে বোমা ও গুলি হামলা চালানো হয়। এছাড়া বগুড়ায় শিয়া এবং রাজশাহীতে আহমদীয়দের মসজিদেও হামলা হয়েছে। বিদেশীয় ধর্মীয় সংখ্যালঘুদের স্থাপনায় হামলাগুলোর দায় তথাকথিত ইসলামী স্টেট জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে স্বীকার করা হয়। যদিও এবছর বেশিরভাগ ব্লগার হত্যাকাণ্ডের দায় আল কায়েদার কথিত ভারতীয় উপমহাদেশ শাখা স্বীকার করে। এবছর অন্তত 2 নিষ্ঠুর হত্যাকাণ্ড মানুষকে নাড়া দিয়ে গেছে। সিলেটে রাজন নামে এক শিশুকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যার ঘটনার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের মানুষ। আর আগস্ট মাসে খুলনায় রাকিব নামে এক শিশুর মলদ্বার দিয়ে মোটর গাড়ির চাকায় হাওয়া দেওয়া নল ঢুকিয়ে বাতাস প্রবেশ করিয়ে হত্যার ঘটনা ঘটে, যা প্রচন্ড আলোড়িত করে মানুষকে। নভেম্বর নাগাদই দুটো হত্যাকাণ্ডের বিচার শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির রায় দেন আদালত। এত দ্রুত কোনো মামলার বিচার করাও বাংলাদেশে ছিল নজিরবিহীন ঘটনা। এবছর তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এপ্রিল মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামরুজ্জামানের। নভেম্বর মাসে একযোগে কার্যকর করা হয় জামায়াতের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড। তবে সুখবরও আছে, নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাঝেও কিছু ইতিবাচক ঘটনার জন্ম হয়েছে বাংলাদেশে 2015 সালে। ক্রিকেটে এই বছর বাংলাদেশ দল যতগুলো একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলেছে সবগুলোতেই জয় পেয়েছে। বাংলাদেশের কাছে পরাজিতের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো পরাক্রমশালী দল। এবছরই 6 জুলাই জাতিসংঘ ঘোষিত 15 বছর মেয়াদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা MDG শেষ হওয়ার পর দেখা যাচ্ছে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করেছে। আর বাংলাদেশে বহু বিতর্ক সৃষ্টিকারী একটি মেগা নির্মাণ প্রকল্প পদ্মা সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছে এবছরই। গত 12 ডিসেম্বর পদ্মা নদীর উপর 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই প্রস্তাবিত সেতুটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 28,000 কোটি টাকার এই প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। এর আগে এই প্রকল্পটিতে বিশ্বব্যাংক সহ কয়েকটি আন্তর্জাতিক দাতা সংস্থা অর্থায়ন করার কথা থাকলেও সংস্থাগুলো দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে তাদের অর্থায়ন বাতিল করে দেয়।
এতক্ষণ কেমন ছিল 2015, এ নিয়ে আলী হাইবের পাঠানো বিশেষ প্রতিবেদনটি শুনলেন।